Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, assalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala amma ba'd. A'udhu billahi minas syaitanir rajim. A'udhu billahi minas syaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ja'al haqq wa zahakal batil innal batila kana jahuka. Allah Rabbul Alamin prithibite যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। মহান রব্বুল আলামিন সমস্ত মাখলুককে সৃষ্টির যে উদ্দেশ্য সেটা তাদেরকে বোঝাবের জন্য, অর্থাৎ একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ রব্বুল আলামিন একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যখনই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে ওই আল্লাহকে পাওয়ার জন্যই অন্যদের মাধ্যম ধরে সুপারিশের উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে নেককারজনদেরকে মাধ্যম বানিয়ে নিয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রসুলদেরকে, নবীদেরকে প্রেরণ করেছেন। হযরত আদম থেকে নিয়ে দ্বিতীয় আদম হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত 1000 বছর এই পৃথিবীতে শিরিক কি জিনিস ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত করা হতো এই দুনিয়াতে। অন্যান্য পাপ সংগঠিত হলেও শিরকের মতো সবচেয়ে বড় জঘন্য এবং জুলুম এই দুনিয়াতে কখনোই এই 1000 বছরের মধ্যে হয় নাই। হযরত নূহ আলাইহিসসালামের জাতিতে সর্বপ্রথম এই পৃথিবীতে শিরকের আবির্ভাব ঘটে, আর সেটার কারণ ছিল নেককার জনদেরকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি, আল গুলু ফিস সালিহিন, ইয়াউস ইয়াউক নাসর, বিভিন্ন নেককার জনদের নামে মূর্তি বানিয়ে এক পর্যায়ে শিরক চালু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে এই দুনিয়াতে প্রেরণ করলেন ওই মানুষগুলিকে কাউরি মাধ্যম না ধরে সরাসরি আল্লাহর ইবাদত করার জন্য আদেশ করলেন। নিজের ছেলে কেনান, স্ত্রীও এই দাওয়াত গ্রহণ করল না, অল্প কিছু মানুষ দাওয়াত গ্রহণ করলেন, যাদের নিয়ে তিনি কিস্তিতে উঠে গেলেন আর বদদোয়া করলেন, যার ফলে তুফান হয়ে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল। এইভাবে হযরত ইব্রাহিম বা যখনই শিরকের প্লাবন বয়েছে, তাওহীদের তাওহীদকে মানুষ ভুলে গিয়েছে, আল্লাহর সঠিক পরিচয় যখন মানুষ জানতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কারণ ছিল এই পৃথিবীতে তাকে আবারও পাঠানো, যেই তাওহীদের মূল কেন্দ্র মক্কা মুকাররমা, বাইতুল্লাহ, হযরত ইব্রাহিম খলিল আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম দুজনই বানালেন, এখানে জনবস্তি গড়ে উঠল, এখানে তাওহীদের, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত প্রতিষ্ঠিত হলো। যুগের আবর্তন বিবর্তনে ইব্রাহিম ইল্লাতের দাবিদার আরব কুরাইশরা এক পর্যায়ে তারাও শিরকে ডুবে পড়ল। আমর ইবনে লিহা, সে শাম দেশে ব্যবসা বাণিজ্য করত, তার একজন বন্ধু ছিল জিন, আমর ইবনে লিহা আল বালখি, আমর ইবনে লিহা আল খুজাঈ সম্ভবত। ওই জিন বন্ধু তাকে একটা স্বর্ণের মূর্তি দান করে, গিফট নিয়ে এসে কাবা ঘরের মধ্যে রেখে দেয়। কুসংখ্যায় বলছি, আলোচনাগুলির আগে অন্য জায়গায় হয়েছে, যার ফলে কাবা ঘর সকলের শ্রদ্ধেয় সম্মানের ঘর ছিল, নিজের ঘরে না রেখে আল্লাহর ঘরকে সাজাবের জন্য কাবা ঘরের মধ্যে মূর্তিটা রেখে দিল। আরবরা দেখলো খুব ভালোই লাগে, এক পর্যায়ে যার যেটা ভালো জিনিস লাগে ঘর সাজাবের জন্য, বাবনরা বাজারে ঘাটে যে সমস্ত শোকে সাজাবের জন্য সৌন্দর্য পায় সবই কিনে, এক পর্যায়ে পুতুল মুতুল জীব জন্তু সবই কিনে এসে ঢুকায় যাদের দিনই জ্ঞান নেই। তাই হলো, কাবা ঘরে এক পর্যায়ে 360 মূর্তি আস্থা গড়ে নিল, যেই জায়গা ছিল তাওহীদের সেই জায়গা হলো শিরকের, যেখানে একমাত্র আল্লাহর ইবাদত হতো সেখানে শুরু হয়ে গেল মূর্তির বিভিন্ন ওয়ালি বুজুর্গ নবী রসুল বিভিন্ন জনের নামে বিভিন্ন পুতুল মূর্তি বানিয়ে ইবাদত শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই জায়গাতে পাঠালেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার শৈশবকাল কাটলো, কৈশোর কাটলো, যৌবনে পদার্পণ করলেন, বিয়ে শাদী করলেন, তার সেই ইতিহাস অনেক লম্বা। চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করলেন, যার আগে তিনি হেরা পর্বতের গুহায় বসে এই অন্ধকার থেকে মানুষকে উদ্ধার করার জন্যে, এই শিরক থেকে তাদেরকে তাওহীদের দিকে নিয়ে যাওয়ার জন্যে তিনি গাড়ে হেরায় বসে বসে ইবাদত করতেন, ধ্যান করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথম পাঁচটা আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক, ইকরা রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবুয়ত লাভ করলেন, এরপরে সূরা মুদাসসির রিসালাত লাভ করলেন, তিনি দাওয়াতের কাজ করলেন মক্কায় 13 বছর। মক্কার মানুষ, বিশেষ করে যারা মক্কার নেতা শ্রেণী যারা ছিল, তার দাওয়াতকে প্রত্যাখ্যান করল। বেশিরভাগ গরিব দুঃখী দাস দাসী কিছু মানুষ, তার প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছু গটিক মানুষ ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 13 বছর দাওয়াতে কিছু মানুষকে এই তাওহীদ বোঝাতে তিনি সমর্থক হলেন। হজের সময় দাওয়াত করতে করার সুযোগ ভেবে তিনি দাওয়াত করতেন। মদিনার আওস খাজরাজরা রাসূলের দাওয়াতে মুগ্ধ হয়ে দাওয়াত গ্রহণ করল এবং মদিনায় একটা পরিবেশ গড়ে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হিজরত করে গেলেন এবং শেষ পর্যন্ত অষ্টম হিজরিতে এই কাবা ঘর থেকে, অষ্টম হিজরিতে তিনি মক্কা বিজয় করে কাবা ঘরে 360 মূর্তিকে তিনি ভেঙে খান খান করে উড়িয়ে দিলেন। আরবদের বহু জায়গায় যে সমস্ত মূর্তি ছিল সবকিছুকে ভেঙে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে আবার তাওহীদকে প্রতিষ্ঠা তিনি করলেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর পতাকাকে তিনি সর্বত্র উত্তোলন করলেন। সমস্ত মানুষের অন্তর থেকে শিরকের যত ভালোবাসা ছিল, আল্লাহ ছাড়া অন্যের যত ভালোবাসা ছিল, সমস্ত ভালোবাসাকে তিনি ভেঙে খান খান করলেন। ওই জাহেলিয়াতের আরবরা যারা চুরি ডাকাতি হানাহানি মারামারি আপোষের মধ্যে লুট তারাজ যুদ্ধ বিগ্রহ ব্যস্ত ছিল, সেই জাহেলিয়াতের মানুষগুলিকে স্বর্ণের মানুষ বানালেন, আর সেটা ছিল তাওহীদের মাধ্যমে, আকীদার ইসলাহ করে মানুষের অন্তরের যে আল্লাহ ছাড়া অন্য সবার সঙ্গে আগ ছিল, আকীদা মানে বন্ধন, আকদ মানে বন্ধন, দৃঢ় বিশ্বাস, আল্লাহ ছাড়া অন্য যার সঙ্গে যার সম্পর্ক ছিল সমস্ত সম্পর্ককে ছিন্ন করে একমাত্র আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক গড়ালেন এবং এর মাধ্যমে তাদের আপোষের মধ্যে হানাহানি দলাদলি মারামারি ফাটাফাটি সব বন্ধ হল। জাহিলিয়াতের বর্বর মানুষগুলি স্বর্ণের মানুষ তৈরি হল। আকাশের ফেরেশতা ফেরেশতা, কিন্তু এই জমিনের ফেরেশতা মানুষ তৈরি করলেন তিনি নিজ হাতে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে রেখে গেলেন, তিনি বিদায় নিলেন, খলিফারা আসলেন 4 খলিফা, পর্যায়ক্রমে বানু উমাইয়া বানু আব্বাসীদের শাসন আমল চলল। ঠিক বানু উমাইয়াদের যুগেই আরব নাজদ যেটাকে বলা হয়, আরবদের যে এই জাজিরাতুল আরব যেটা, এই জাজিরাতুল আরবে নেতৃত্বে এরা হারিয়ে ফেলল। যে আরবরা আগের অবস্থায় ছিল জাহিলিয়াতের যুগে রোম পারস্যের, রোম সম্রাট পারস্য সম্রাট বিভিন্ন পরাশক্তির কাছে এরা মাথা নত করে থাকত, অর্থনৈতিকভাবে এরা জর্জরিত ছিল, রাজনৈতিকভাবে জর্জরিত ছিল, সামাজিক মোট কথা সার্বিক দিক থেকে ব্যক্তি সমাজ পরিবার রাজনীতি অর্থনীতি সমাজ সার্বিক দিক থেকে যারা একেবারে জাহান্নামের কিনারায় পৌঁছেছিল তাদেরকে আবার জান্নাতের কিনারায় রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। কিন্তু আবারও ঘূর্ণিপাকের ঘূর্ণিতে পড়ে আবার আরবরা যে নেতৃত্ব সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যাদের হাতে এসেছিল, আবার ধীরে ধীরে এরা কোরআন ও সুন্নাহ থেকে দূরে সরতে থাকলো। আল্লাহর সঙ্গে যে আত্মীয়দের সম্পর্ক গভীর ছিল এটা ক্ষীণ হতে শুরু করলো। যার ফলে আরবদের কাছ থেকে আবারও আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেতৃত্ব খর্ব করে দিলেন। কারণ যখনই একজন মানুষ বা জাতি আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দুনিয়ার সঙ্গে এবং দুনিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক করবে, নিঃসন্দেহে তারা লাঞ্ছিত হবে। কোরআন যাদের ছিল, কোরআন এসেছিল যাদের কাছে, যাদের কাছে রাসুলের সুন্নাহ ছিল, এই রাসুলের সুন্নাহ এবং আল্লাহর কোরআন থেকে যখন তারা দূরে সরে গেল, ধীরে ধীরে এদের অবস্থাও অত্যন্ত করুণ হয়ে গেল। যার ফলে দেখা গেল যে আরবরা শুধু ওই কাবা ঘরের দেখাশোনা খিদমত, আর বিভিন্ন শেখ মাশায়েখরা এদের দুনিয়ার স্বার্থে এরা পিছনে ছুটতে থাকলো। ঠিক আব্বাসীদের যুগে এদের আর কোনো কিছু থাকলো না। 232 হিজরির দিকে দেখা গেল যে আব্বাসী যে যুগটা ছিল উমাইয়াদের পরে আব্বাসীদের, এখান থেকে সর্বশেষ মুতাসিম 218 থেকে 227 হিজরি, 833 থেকে 882 হলো আপনার খ্রিস্টাব্দে। এই সময় তুর্কিরা আরবদেরকে সম্পূর্ণভাবে এদের ক্ষমতা নিশ্চিহ্ন করে দিয়ে তুর্কিরা এই আরব জাজিরাতুল আরবের হুকুমত দখল করল। শক্তি তখন তুর্কিদের হাতে। তখন আরবের অবস্থা এতই করুণ ছিল, কবিলা ওই যে জাহিলিয়াতের যুগে যে অবস্থা ছিল, বিভিন্ন কবিলা, বিভিন্ন গোত্র, বিভিন্ন রঙে, বিভিন্ন এতে, বিভিন্ন কারণে আপসের মধ্যে এরা ছিন্ন বিচ্ছিন্ন আবার হয়ে গেছে। যে আরবের ইসলামের নূর বিকশিত হলো, সেই নূর দেখা গেল তখন মিশরে, বাগদাদে আর কর্ডোভা, ওইখানে এর আলো বিদরিত হতে লাগলো। কিন্তু এদের অবস্থা এতই করুণ হয়ে গেল, যার ফলে তুর্কিরা এই সারা আরবকে শাসন করা শুরু করলো। যুগের পর যুগ তুর্কি ওসমানি ও তুর্কিরা এই হেজাজ এরা শাসন করতে থাকলো। এক পর্যায়ে এই আরবদের রাষ্ট্রীয় ভাষা হলো কি, তুর্কি। কত বড় জঘন্য অবস্থা! অফিস আদালতে প্রত্যেকটি জায়গাতে রাষ্ট্রীয় ভাষা হিসেবে কি ব্যবহার হতো, তুর্কি ভাষা। আর এই ভাষা বিলুপ্ত হয়ে গেল, কোরআন ও সুন্নার ভাষা বিলুপ্ত হয়ে গেল। এখানের যত অফিসার, যত বড় বড় পদের সবাই তুর্কিরা, মক্কা আর মদিনায় আশরাফরা অথবা রাসুলের বংশের দাবিদাররা আর কিছু মাশায়েখ বিভিন্ন তরিকা আমেরিকা বানাইছে নাই, তারা এই হারামাইনের এরা খাদিম হয়ে গেল। যারা খাদিম হবে সারা পৃথিবীর মানুষের, দাওয়াত ও তাবলীগের, মানুষকে হেদায়েত দেবে, তাওহীদের, শিরক থেকে মানুষকে দূর করে রাখবে, তারা তাদের পিছনে কিছু তাদের বেতন নিযুক্ত করে দেওয়া হলো। হুজুররা মাশাআল্লাহ বেতন পান, আর কাবা মক্কায় থাকে, মদিনায়ের মক্কায় থাকে, এর চেয়ে বড় আর কি চাই। আশরাফদের এই আরবদের এখন থাকলো কি, এরা বিভিন্ন সাহাবীর নামে কবর, বিভিন্ন জায়গায় মাজার বানাই দিয়ে বসে ব্যবসা শুরু করলো। যে অবস্থা আজকে আমাদের সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে। আবার সেই পুরাতন জাহেলিয়াত ফিরে আসলো আরবের মাটিতে। আজকে আপনাদের কাছে এমন একজন ব্যক্তিত্বের কথা আলোচনা করতে চাই, যে মহান ব্যক্তিত্ব আবার সেই পুরাতন জাহেলিয়াতকে উৎখাত করে সমস্ত শিরকের বন্ধনকে কেটে মানুষকে আবার তাওহীদের শিক্ষা দিয়ে এই আরব ভূমিতে আবারও তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ বহু বছর ধরে যে আরবে আবারও শিরকের আখড়া, যেই আরবে আমির হামজার কবর তওয়াফ করা হতো, তওয়াফ করা ইবাদত, এর চেয়ে বড় শিরক কি, রাসুলের কবরের তওয়াফ করা হতো। মানুষ মক্কার হজ না করে বিভিন্ন মাজারের কবর তওয়াফ করে হজ করত। এমন এক অবস্থায়, করুণ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন চান প্রতি শতাব্দীতে একজন মুজাদ্দিদে মিল্লাত, মুজাদ্দিদে দ্বীনের আবির্ভাব ঘটান, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। মুসলমানরা যখন কোরআন ও সুন্নাহ ছেড়ে দিয়ে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারেক তো ফিকু আমরাই লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না, কোশ্চিনকালে পথভ্রষ্ট হবে না। কিতাব ও সুন্নাহ ছেড়ে দিয়ে যখন ওই মাসায়েকদের মানে হুজুরদের পিছনে যখন মানুষ ছুটতে শুরু করলো, আর হুজুররা তাদের পেটের চিন্তায় বিভিন্ন কবর আর বিভিন্ন বুজুর্গর নাম দিয়ে নিজেদের পেটের ইনকামের অবস্থা মানে পথ খুলে দিল ধর্মের নামে ব্যবসা, তখন তো আর এই দুনিয়াতে আল্লাহর ইবাদত না হয়ে অলি বুজুর্গদের ইবাদত হওয়ারই কথা। এটা সারা পৃথিবী মানে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এটাই হলো অবস্থা। মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে কোরআন সুন্নাহ ছেড়ে আবারও বিভিন্ন গাছ বিভিন্ন কবরের বিভিন্ন গাছ বিভিন্ন কি বলে আপনার বুজুর্গ, যেরকম মিশরে বাদবী এবং রেফাই এদের মাজার বানায় ওখানে এরা ইবাদত করে, মা নাবুদু ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, যেই কথা বলে 360টা মূর্তির ইবাদত করতো মক্কার কাফের মুশরিকরা, যে আসলে তো এদেরকে আমরা ডাকি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, হাওলা ইশফাউনা ইনদাল্লাহ, এদেরকে আমরা ডাকি আল্লাহর কাছে এরা সুপারিশ করবো এই জন্যে। মিশরে বাদাবি এবং রেফাই দুই শেখের বা হুজুরের নামে মাজার তৈরি হলো, মানুষ ওইখানে হজ করতে যায়, ওদের কবর জিয়ারত করতে যায়, ওইখানে গিয়ে মানুষ সিজদা করে, আপদ বিপদ যত কিছু তাদের কাছে চাই। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইর কবরে রাখে, এর মহব্বতকারী ইন্ডিয়া পুরা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ পুরা ভারত উপমহাদেশে মক্কা তাইফ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূজারীরা, রেফাই এবং বাদাবীর পূজা পূজাকারীরা কোথায়? মিশরে। আব্দুল কাদের জিলানি ইরাক ও হিন্দে পুরা মানে ভারত উপমহাদেশ, মক্কা তাইফে ইবনে আব্বাসের ইয়ামানি ইবনু উলওয়ান, এইভাবে এরা আল্লাহকে বাদ দিয়ে শুধু এই বড় বড় পীর বুজুর্গ শুধু না অলি বুজুর্গ না গাছের পাথরের পূজা করা শুরু করল। ঠিক এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন চাইলেন আবারও তার তাওহীদকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, বিশেষ করে বেলাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সেই জন্মভূমিতে যেখানে আবারও শিরক শুরু হলো। যে শিরকে উৎখাত করতে গিয়ে মধ্য নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনটা কষ্টে পর কষ্টে কাটাতে হয়েছে, শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সার্বিকভাবে তাকে কষ্ট সহ্য করতে হয়েছে, যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে, নিজের দানদান শহীদ করতে হয়েছে, নিজের মাথা হেলমেট বসেছে, যুদ্ধের পর যুদ্ধ তার জীবনে 27টি যুদ্ধ সরাসরি নিজে কমান্ড করতে হয়েছে, সেই মক্কাতে আবারও শিরকের আখড়া, এটা বড় দুঃখের কথা। যাই হোক, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আবারও ওই শিরকে উৎখাত করার জন্য, তার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিন চাইলেন এই পৃথিবীর একজন মহামানবের সৃষ্টির, আর তিনি হচ্ছেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি। আপনাদের ওয়াদা করেছিলাম যে ওয়াহাবি সম্পর্কে আলোচনা করব, তাই যাকে কেন্দ্র করে ওয়াহাবি তার পরিচয় আগে আমাদের জানা দরকার, তিনি কে। আজকে সারা পৃথিবী জুড়ে ওয়াহাবি নাম দিয়ে মানুষকে সত্যের পথ থেকে বাধা দিয়ে রেখেছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা, এটা আমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত, যার সাথে সারা বিশ্বের অমুসলিমরাও ইহুদি খ্রিস্টানরাও এই ওয়াহাবি নাম ব্যবহার করে সাধারণ মানুষকে সত্য থেকে অনেক দূরে রেখেছে, সত্যের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে সর্বযুগে, বর্তমানেও হচ্ছে, তবে একসময় কাফেররা করেছে, একসময় এখন মুসলমান নাম ধরে দাড়ি টুপিওয়ালা নামাজ পড়ে রোজা রাখে হজ করে এমন লোকরা, যারা বড় বড় হুজুর ডিগ্রিধারী তারা, এটা অত্যন্ত দুঃখের বিষয়। একসময় শিরিক করত কাফের মুশরিকরা, এখন শিরিক করে মুসলমানরা। মুশরিকদের শিরকের চাইতে বর্তমান মুসলমানদের শিরিক জঘন্য কয়েকটি কারণের আগে আপনাকে অনেকবার বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার চাইলেন এই পৃথিবীতে তাওহীদের নূরকে বিকশিত করার জন্য, যেই নূরটিকে আলোকে ঢেকে দেওয়া হয়েছে বিভিন্ন স্বার্থ নিষেধা, দুনিয়ার লোভে গদির লোভে বিভিন্ন লোভে, শেখ মাশাইখ বেনে আশরাফ বেনে নবীর বংশের মানুষ অমুক তমুক কাবা ঘরের, যেইভাবে আবু জাহাল আবুল হাব কাবা ঘরের কি করত সম্মান করত, আর ভাবতো এটাই আমাদের জান্নাত নিয়ে যাবে, এটাই তাদের সম্মানের একমাত্র উপায়। ঠিক একইভাবে ওই অবস্থায় এই পৃথিবীতে আবার চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক এমন মুহূর্তে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাস দিয়ে রাহিমাহুল্লাহকে এই পৃথিবীতে পাঠালেন। আরব ভূমির এই অবস্থার সাথে সাথে সারা পৃথিবীর কিছু আলোচনা আমাদের জানা দরকার। ঠিক ওই মুহূর্তে ইসলামী বিশ্ব অবস্থা কি, অষ্টম হিজরি থেকে নিয়ে এই মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর জন্মের এই আগ পর্যন্ত সারা পৃথিবী জুড়ে ইজতেহাদের দরজা বন্ধ, নতুন করে আর কোন ইজতেহাদ করা যাবে না। শিরিক 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 তাওহীদ শিরিক হয়েছে থাকবে, বিদআত সুন্নাত হয়েছে থাকবে। এটা যে আবার ভাবা চিন্তা, আবার যে কোরআন ও কিতাব পড়ে কোরআন ও সুন্নাত পড়ে কোনটা বেদাত কোনটা শিরিক এ কিছু দেখার আর কিছু নেই। আমি এর আগে আমার ওই ইত্তেবা ও সুন্না আলোচনায় বলেছিলাম মনে আপনাদের যে ইজতেহাদের দরজা বন্ধ। ইজতেহাদ মানে কোরআন সুন্নাকে গবেষণা করে সেই নিয়ে আলোচনা করা, সেই নিয়ে লেখাপড়া করা বন্ধ। কিন্তু শিরকের এবং বেদাতের ইজতেহাদের দরজা আসমান থেকে জমিন পর্যন্ত খুলে দেওয়া হলো। বেদাতি যারা এরা ইজতেহাদ করে না করে না, প্রত্যেকটা বেদাতের পিছনে দলিল পেশ করে কিনা তো এটাকে ইজতেহাদ না, কোরআন হাদিসকে গবেষণা করে তো ওদের বেদাতের পিছনে লাগাচ্ছে, শিরকের ওদের পেটের পিছনে লাগাচ্ছে, এখানে ইজতেহাদ ঠিকই চললো। কিন্তু কোরআন শুনে ইজতেহাদ করে গবেষণা করে কে বুঝিয়ে কে জেনে তাওহীদের পক্ষে ব্যবহার করা চলবে না, এই দরজা বন্ধ। আট নয় দশ এগারো বারো এই চারশো বছর ইজতেহাদের দরজাকে এমন ভাবে বন্ধ করে দেওয়া হলো যার ফলে মানুষ এরা কি শুরু করল, কোরআন শুন্য পড়া বন্ধ, মাঝহাবি কিতাব বড় বড় যাদের নাম আপন আপন মহাব্বতের আপন আপন দলের এদের নিজস্ব লিখা বইগুলি পড়া শুরু করলো, এর হাসিয়ায় কি আছে পড়া শুরু করলো। আজও আমরা যখন বুখারী শরীফ পড়ি, বুখারী শরীফের যে অরিজিনাল যে হাদিস, এই হাদিসে যা আছে এর উল্টোটা লেখা আছে হাসিয়াগুলিতে, মানে সাইড দিয়ে। আর ওই সাইডের কথাটাই আমাদেরকে মানতে বলা হয়, হাদিসটাকে মানতে আমাদের বলা হয় না। আজও এই অবস্থা, বলবেন আমাদের দেশের আলেম ওলামা নেই, আলেম ওলামা আছে ওই হাসিয়ার, কোরআন সুন্নাকে বাদ দেওয়ার জন্য এরা আমাদের কোরআন সুন্না পড়ায়, গ্রহণ করার জন্য না। না হলে একজন টাইটেল পাস, একজন দাওরা হাদিস পাস কি করে কোরআন সুন্নার বাইরে চলে, যে ষোলো বছর কোরআন সুন্না পড়ল এরপরে কোরআন সুন্নার বিপক্ষেই তার অবস্থান, এটা কিভাবে সম্ভব? কারণ তার মগজ তো ওইভাবেই ধুলাই করে দেওয়া হয়, কোরআন হাদিস কোরআনে যা আছে এটা মানা লাগবে না, বাইরে দিয়ে সাইডে হুজুর বুজুর কানে কোরআনে যা লেখা আছে এটাই হলো মূল। এই জন্যে দেওবান্দে পড়তে গিয়ে কোন একজন আল্লাহর বান্দা যখন দেখলেন যে আমরা যা মানি সব সাইডের গুলি মানি, কোরআন হয়েছে যা আছে ওটা তো আমরা মানি না, তো বললেন এই পড়া আমার প্রয়োজন নেই, তখন সে হয়ে গেল ওয়াহাবি। একেই বলে ওয়াহাবি যারা কোরআন সুন্না পড়ে সরাসরি বুঝতে চায়, আর যারা এটাকে বাদ দিয়ে শেখ মাশায়েখ মাজহাব ধরে এদিক ওদিক চলে ওদের হলো আমাদের দেশে বড় বড় আলেমেরা। যখন মানুষ কোরআন ও সুন্নাকে পড়া বাদ দিয়ে পরবর্তী বা পরের যে সমস্ত ইমামের নামে বা হুজুরের নামে বা মাজহাবের নামে কিতাব আদি পড়া শুরু করলো, ফিকার কিতাব পড়া শুরু করলো, আজও আমাদের সমাজে আপনারা একটু দৃষ্টি নিক্ষেপ করে দেখেন, মিলে দেখেন আজও কোরআন সুন্না কয়জন পড়ে, সত্যিকারে কোরআন ও সুন্না কয়জন পড়তেছে, এদেরকে বোঝার চেষ্টা করতেছে সালফে সালেহীনদের বুঝে। আজই আমি যা মানি, আমার যে বড় হুদিতা বড় হুজুর উনি যেভাবে বুঝেছেন ওইভাবেই আমি কোরআন হাদিস বোঝার চেষ্টা করি, এটাকে উপেক্ষা করে বা এই শিকল বা এই বাউন্ডারিকে ভেদ করে সামনে গিয়ে বোঝার কিন্তু আমাদের অবস্থা খুব কম মানুষেরই এই সুযোগ হয়েছে, যার ফলে আজও আমরা ওই বসে আছি মনে করতেছি আমি বুঝি সবচেয়ে বসে বুঝি আর কেউ বোঝে না। যাই হোক, আরবদের অবস্থা শুনলেন, মুসলমানদের অবস্থা তাই, কোরআন সুন্না যদি বাদ দিয়ে এবং পরবর্তীদের লিখা বইগুলি যদি পড়া এটাই যদি হাদিস কোরআন হয়ে যায় তাহলে অবস্থা আর কি হবে? ইজতেহাদের দরজা যদি বন্ধই হয়ে যায়, তাকলিদ করা যদি ফরজই হয়ে যায়, তাকলিদ ফরজ মানে আমি মাদ্রাসায় পড়ি, তিনি মাদ্রাসা যিনি পড়ান তার তাকলিদ আমার করতে, উনি যা বুঝাবেন তাই বুঝতে হবে, তাতে কোরআন হাদিসের সঙ্গে মিলুক আর না মিলুক সেটা দেখার দরকার নেই, এ দেখার দরকার নেই, এটা হলো তাকলিদ। তাকলিদকে ফরজ করে দিল,
অজীব করে দিল। যে তাকলিদ ছিল আরবদের জাহেলিয়াতের যুগে, সেই তাকলিদ মুসলমানদের ঘাড়ে চাপে বসলো, ইজতিহাদের দরজা বন্ধ হলো, যার ফলে এই মুসলমানদের অবস্থা সম্পর্কে একজন আমেরিকান কি বলছে শুনেন। কয় তিনি যেটা বলতেছেন, দিনের অবস্থা এমন এক হলো যে এক কালো অন্ধকার পর্দা এই দিনের উপরে পুরা ঢাকে গেল, যেখানে ওয়াহদানিয়াত তাওহিদকে ঢেকে ফেললো কি বেদাত এবং খরাফাত। খরাফাত মানে গল্প গুজব কিসা কাহিনী, মুখ পিড়ে হয়েছিল, মুখ স্বপ্নে এক রেখেছিল, মুখে এ হয়ে গেছে, মুখে তুই করেছে, সে করতে গিয়ে মুখ পার হয়ে গেল, আসে না কিসা কাহিনী। হেকায়াত নাই, এখন তো হেকায়াতেরই প্রচার হয়, এখন তো কিসা কাহিনী প্রচার হয়। একজন আমেরিকান লেখক যার নাম হচ্ছে স্টুয়ার্ড স্টুয়ার্ড নাম সম্ভবত, হ্যাঁ স্টুয়ার্ড, বলতেছে তাওহীদের যে দিন ছিল তার উপরে ঢাকা পড়লো কালো অন্ধকারের পর্দা, কিসের? খোরাফাত এবং বেদাতের। আর শহীদের বিভিন্ন ধরনের চিন্তাধারা, মসজিদগুলি মুসল্লিবিহীন হল, জাহেল ফকির মিসকিনদের অবস্থা এদের সংখ্যা বেড়ে গেল, এর এক জায়গা থেকে আরেক জায়গা তাবিজ আর বিভিন্ন ধরনের তাসবির তাসবি বিক্রি করে বেড়ায়, মানুষদেরকে বাতিল এবং বিভিন্ন সংশয় মানুষের মধ্যে এরা বীজ বপন করা শুরু করলো, এরা মানুষকে বাইতুল্লাহর হজ বাদ দিয়ে কবরের হজ করা আহ্বান জানাতে শুরু করলো, মৃত্যু ব্যক্তিদের সাফাতের নাম দিয়ে সাফাত করতে পারবেন এই বলে ওই কবরের কাছে গিয়ে তারা চাওয়া চাইতে মানুষকে শেখানো শুরু করলো। কোরআনের ফজিলত মানুষ ভুলে গেল, আবার মানুষ মদ জুয়া জেনা বিভিন্ন কাজে আবার, এমনকি সমস্ত প্রকার হারাম মানুষের মধ্যে আবার ছড়িয়ে গেল। মক্কা এবং মদিনা সারা পৃথিবীর উত্তম জায়গা, সেখানে মানুষ যাওয়া সেখানেও মানুষ মানে এমন এক অবস্থার তারা নেমে পড়ল যেটা দেখে এই ইসলাম যিনি সর্বপ্রথম মানুষকে শিখিয়েছিলেন তিনি যদি আর সেটা দেখতেন তাহলে তাদের উপর অভিসম্পাত ছাড়া লানত ছাড়া এবং তাদের উপর তাদেরকে মুরতাদ এবং মূর্তি পূজক ছাড়া আর কিছুই হুকুম লাগাতেন না। একজন আমেরিকান লেখক এর চেয়ে তার অবস্থা দেখেন। আরেকজন লিখতেছে যে অষ্টম হিজরিতে খলিফা বলে যে জিনিস মুসলমানরা জানতো, খলিফার অস্তিত্ব সম্পূর্ণভাবে হারিয়ে গেল, এরা নিজেদের নেতৃত্ব হারিয়ে ফেলল। মক্কায় আশরাফ, আশরাফ বলতে নবীর বংশের যারা দাবিদার, এরা তাদের যারা নেতৃত্ব স্থানীয় ছিলেন তাদের এতই বিরোধী করতে লাগলো যে খ্রিস্টানদের চাই তো মারাত্মক, ইসলামী নেতাকে মানতে হবে কিনা মানতে হবে না, কিন্তু মানা যাবে না। মক্কা যেটা ওয়াহির মূল কেন্দ্র ছিল সেখানে তারা অর্থের মজায় লিপ্ত হলো, কিভাবে পয়সা অর্জন করা যাবে, এরা জুহুদ এবং তাকওয়ার নাম দিয়ে এরা মানুষের পয়সা লোটা শুরু করলো। আজও কিন্তু খুব বুজুর্গানের দিন, রব্বানি হাক্কানি, কারণ কি? পয়সা, যার ফলে তুর্কিস্তান থেকে দূর থেকে তারা এসে এই আরবকে তারা দখল করল, যার ফলে এরা যেই ফ্রান্স ব্রিটেন রুশিয়ার উপরে মুসলমানদের ক্ষোভ ছিল যে এরা ইসলামকে নষ্ট করে, এই ক্ষোভ তাদের হারিয়ে গেল। ক্ষোভ যদি হারিয়ে যায় উদ্দীপনাও চলে যায়, উদ্দীপনা না থাকলে দাওয়াতের অবস্থা কি হয়? এই হলো মুসলমানদের অবস্থা। ঠিক একইভাবে যেখানে মাহমুদুল আব্দুল ওয়াহাব এই নাজদি রাহিমাহুল্লাহর জন্ম, ঠিক সেখানের অবস্থা কিন্তু অত্যন্ত করুণ, সেখানের অবস্থা অত্যন্ত করুণ ছিল। সেখানের কিছু অবস্থা শুনেন। জুবাইলা বলে একটা জায়গা যেটা ওয়াদি হানিফা বলা হয়, এখানে জাইদ ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাবের ছোট ভাই জাইদ ইবনুল খাত্তাব, যিনি ইয়ামামার যুদ্ধে মুসলমাতুল কাদ্দাবকে হত্যার সময় রিদ্দার যে যুদ্ধ সেখানে তিনি শাহাদাত বরণ করেছিলেন, সেখানে তার কবর বানিয়ে তার কবরের উপরে ওই গম্বুজ বানাই, সেই জায়গাটা ছিল মানুষের অত্যন্ত পবিত্র জায়গা। দিরাইয়া, এখানে বহুত কবর পাওয়া যেত যে কবরের উপরে ওই ধরনের কি আপনার গম্বুজ তৈরি করা ছিল, যেন দেখে মনে হতো জাহিলিয়াতের যুগ আবার সেখানে ফিরে এসেছে। ওয়াদি গুবাইরা, সেখানে জারাল বিন আজওয়ার, এখানে একটা কুব্বা ছিল, বেদাত এবং যত খোরাফাত মানে ওই গাল গল্পর এটা একটা বাজার ছিল, যার বর্ণনা কলম লিখে শেষ করা যায় না। বালিদাতুল ফাদার একটা মানে পুরাতন গাছ ছিল, এই গাছটাকে মানুষ পূজা করত। এই গাছের মহিলারা গিয়ে তাদের ওই হিন্দুরা যেরকম শিবলিঙ্গের পূজা করে বাচ্চা কাচ্চা না হলে, ঠিক তারা এই মুসলমান নারীরা ওই গাছের কাছে গিয়ে তাদের সেই পূজা করত, আর যত প্রকার জেনা ব্যভিচার ওইখানে হতো। এবং সবকিছু কিন্তু দিনের নামে হতো, ধর্মের নামে হতো, কি আজ খানকায় হয় না, বিভিন্ন পীরদের আখড়া এই সমস্ত অন্যায় হয় না, গাঁজা ভাঙ জোয়া জেনা আজ হচ্ছে, মানুষকে সত্যের আহ্বান নিষেধ থেকে অন্যায় থেকে নিষেধ করার মতো আর কাউরে কোনো কিছু মানে অবস্থা ছিল না। এই অবস্থায় এটা হলো আপনার ধার্মিক অবস্থা। রাজনৈতিক অবস্থা আরো করুন, কারণ আপসের মধ্যে মারামারি হানাহানি চলতো ওদের মধ্যে। এরপরে ঠিক এই করুন মুহূর্তে যখন বিভিন্ন গোত্রে মারামারি, বিভিন্ন হানাহানি, শিরক ও বিদআতের আখড়া যখন গেজে বসেছে, জেকে বসেছে, ঠিক এই মুহূর্তে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের জন্ম। তিনি ওয়াইনা, এই ওয়াইনাতে তিনি জন্মগ্রহণ করেন। আসলে নাজদ এটাকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো আপনার উত্তর পশ্চিম যেটাকে বলা হয় সামার অর্থাৎ হাইল, এবং এই হাইল আর কাসার বলে একটা জায়গা আছে, এই দুইটা মিলে আর কি। আর একটা হলো উত্তর পূর্ব পূর্বদিক যেটা কাসিম এবং ওনাইজা বোরাইদাই মিলে আর কি। আর একটা হলো দক্ষিণ সাইড, সেটা হলো এই রিয়াদ এবং রিয়াদের আশপাশ মিলে। এই পুরোটাকে বলা হতো নাজদ। তাহলে নাজদ হাইল আপনার কাসার কাসিম ওনাইজা বোরাইদা রিয়াদ এই এলাকাটাকে বলা হয় নাজদ। তো এইখানে একটা মুসলিম পরিবারে ইমাম শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব নাজদের জন্মগ্রহণ হয়। তিনি জন্মগ্রহণ করেন 1115 হিজরিতে 1703 খ্রিস্টাব্দে। তার দাদা সুলাইমান বিন আলী বিন মুশরিফ সেই যুগের একজন বড় আলেম ছিলেন, এবং সেই যুগের ফতোয়া মাসলা মাসালের জন্য তার কাছে মানুষ আসতো ফিরে। তার চাচা ইব্রাহিম বিন সুলাইমান বড় একজন আলেম ছিলেন। তার ছেলে আব্দুর রহমান, তিনি একজন বড় ফকি এবং আদিব ছিলেন, সাহিত্যিক ছিলেন, আরবি সাহিত্য পণ্ডিত ছিলেন। শেখ মাহমুদুল আব্দুল ওয়াহাবের বাবা আব্দুল ওয়াহাব বিন সুলাইমান, যিনি 1153 হিজরিতে মারা গেছেন, তিনি একজন বড় ফকি এবং কাজী ছিলেন, ওয়াইনার। তার ভাই সুলাইমান বিন আব্দুল ওয়াহাব, তিনি একজন বড় আলেম ছিলেন, এবং তার ছেলে আব্দুল আজিজ, তিনিও একজন বড় আলেম। মোট কথা, মাহমুদুল আব্দুল ওয়াহাব তিনি একটা আলেম ফ্যামিলিতে, দিন চর্চা হতো যেমন একটা ফ্যামিলিতে তার জন্ম। তার বাবা, তার চাচা, তার দাদা, তার ভাই, তার ভাতিজা সবাই আলেম ছিলেন। মাহমুদুল আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ, তার বয়স ছোট থাকতেই অত্যন্ত উনি সুতীক্ষ্ণ এবং খুব বেনি অধিকারী ছিলেন। 10 বছরের আগেই তিনি কোরআন হেফজ করেন। এরপরে ফেকার কিতাব তার বাবা আব্দুল ওয়াহাবের কাছ থেকে তিনি পড়েন, হাদিস তাফসির ছোট বয়সে অনেক কিছুই পড়ে ফেলেন। অল্প বয়সে তার বিয়ে দিয়ে দেন তার বাবা, এবং তিনি হাজ আদায় করেন, মদিনায় 2 মাস থাকেন, এরপরে ওয়াইনাতে আবার ফিরে আসেন। বিশেষ করে হজ করতে গিয়ে যে অবস্থা দেখে মক্কা এবং মদিনার, আর উনি যা কোরআন হাদিস লেখাপড়া করতেছেন তার মধ্যে আসমান জমিন পার্থক্য, এই দেখে তার মনে বড় ব্যথা। তিনি শুরু করলেন লেখাপড়া, কারণ ইলম অর্জন ছাড়া কখনই জ্ঞান, এই কোরআন ও হাদিস এটা হলো আল্লাহর নূর, দিনের জ্ঞান আল্লাহর নূর, এই নূর যার অন্তরের মধ্যে জমায়েত হবে না সে কখনই হাক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে না এবং স্বাধীনভাবে একে পড়তে হবে। এবং একটা কথা মনে রাখতে হবে, দ্বীনের কোরআন ও সুন্নাত এই ইলমের হকিকত যেটা হলো সূক্ষ্ম বুঝ যেটা, সেটা হলো এই আল্লাহকে চিনা, আল্লাহ সঠিক পরিচয় জানা, আল্লাহ সন্তুষ্টির জন্য পড়া এবং এর মাধ্যমে আখেরাত তার জান্নাত লাভ করা। এইটুক যদি মাথায় না ঢোকে, আমি পড়তেছি কেন? সার্টিফিকেট অর্জন করার জন্য। আমি পড়তেছি কেন? আমার একটা বড় ডিগ্রি হবে। কেন পড়তেছি? আমি একটা বড় মহাদেশে মুখ হবো, তুমুখ হবো। দুনিয়ার স্বার্থে যদি পড়ে, দিনের সত্যি বুঝ যেটা তার মধ্যে হতে পারে না। আল্লাহ সন্তুষ্টি, তার ইবাদত এবং তার কেন্দ্র কি, কেন তাকে, উদ্দেশ্যটা তার কি, আয়াতটা কি, এমটা কি, সেটা হলো আল্লাহর ইবাদত। এর মাধ্যমে কি আল্লাহ সন্তুষ্ট অর্জন করে জান্নাত লাভ, এটুক যার মধ্যে ঢুকবে না সে কখনই কোরআন হাদিস পড়ে কোরআন হাদিস বুঝবে না, সঠিক বুঝ তার মধ্যে আসতে পারে না। মোহাম্মদ আব্দুল্লাহ আবু নাজদি রাহিমাহুল্লাহ তিনি শুরু করেন লেখাপড়া, যার ফলে লেখাপড়া করে সবসময় তিনি অত্যন্ত অন্তরের মধ্যে ব্যথা অনুভব করেন। কি অবস্থা আলেমদের অবস্থা, যারা ধর্মগুরু, যারা মানুষকে তাওহীদের ডাক দেবে, যারা কোরআন হাদিসের শিক্ষা মানুষকে দেবে, তারাই যদি পথভ্রষ্ট থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী যে আমি এই পথভ্রষ্ট আলেমদের থেকে তোমাদেরকে ভয় করি, আমার উম্মতকে, যারা নিজেরাও পথভ্রষ্ট হবে মানুষকেও পথভ্রষ্ট করবে। আইমাতুল মুযাল্লিন, আইমাতুল মুযাল্লিনদের অবস্থা দেখে তার অন্তরে বড় ব্যথা। তিনি কোরআন হাদিসের শিক্ষা পাশে পাশে ছোট থেকে দাওয়াতের কাজ শুরু করেন। এর মাঝে তিনি আবার হজ করতে গেলেন, হজ থেকে ফিরে এসে তিনি আরো বেশি ব্যথা পেলেন যে মানুষ যে তাওহীদের মূল কান কেন্দ্রে এসে হজকারী মানে কি, আল হাজ্জুল মাবরুর ইলাল জান্নাহ, একজন জান্নাতি মানুষ হয়ে যাবে, জীবনের সমস্ত পাপ মোচন করে নিষ্পাপ শিশুর মতো নতুন এক জন্ম, যেন নতুন এক জীবন সে পদার্পণ করবে, ঠিক না? যে হজ করলো কিছু বাজে কাজ করলো না, সে ফিরে যায় কার মতো, নবজাত শিশুর মতো, তাই অমিন আলাদা হলো। কিন্তু ওইখানে গিয়ে মানুষ কি হচ্ছে, আরো পাক্কা মুশরিক হয়ে যাচ্ছে, হজ করতে এসে পাক্কা মুশরিক হয়ে যায়। আজও সেই অবস্থা, যদি রাসুল একবার ডেকে এনে তো পড়ছে তো বড় মুশরিক আর কি হতে পারে, যে রাসুল আমাকে বাঁচাবো, আমাকে করো করো, বা কবর একটা জিয়ারত দিয়ে দেয় মনে করে কবরটা দূর দূর দিয়ে ঘুরে, বুঝতে পারা যায় না, নামাজ পড়ে কেবলা বাদ দিয়ে রাসুলের কবরের দিকে হাত উঠিয়ে দেওয়া করে, দেখবেন গিয়ে এরা কারা, এরা মুসলমান না? যে আলেম মাশায়েখ ওলামাদের কাছে গিয়ে মানুষ মুওয়াহিদ হবে তাদের কাছে গিয়ে মুশরিক হচ্ছে, যাদের কাছে গিয়ে কোরআন সুন্নাহর শিক্ষা দেবে তাদের কাছে গিয়ে হচ্ছে বেদাত ও খরাফাত, অপসংস্কৃতি সওয়াল। এ কি অবস্থা, এটা একটা দুঃখজনক যে আজও এই অবস্থা আবার। কিন্তু আরো ভুল কথা বলছি, যেই যেই জায়গায় বসে মক্কা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করেছেন তাওহীদের, ওইখানেই শিরকের আখড়া আবার জমে বসল। এবার এটা আপনাদের সময় লাগবে, এর ইতিহাস এই মাহমুদ আব্দুল ওয়াহাব থেকে নিয়ে এই বর্তমান সরকার কিভাবে এবং কেন ওয়াহাবি, এটা পুরো আপনাদের একটু সবর করতে হবে। আমি আপনাদের শুরু থেকে নিয়ে যেতে চাই যাতে করে আপনার কাছে সূর্যের মতো স্পষ্ট হয় দুপুর বেলার সূর্য, কারণ যদি মধ্যখান থেকে আলোচনা করি স্পষ্ট হবে না। যখন তার বয়স 20 বছর, তিনি মসজিদ নববীতে গিয়ে আবার হজ করলেন, ওইখানে যারা মশায়েখ ওলামা ছিলেন তাদের সহবতে বসে তিনি ইলম চর্চা শুরু করলেন, বিশেষ করে শেখ আবদুল্লাহ বিন ইব্রাহিম ইবনে সাইফ, সেই সময় মাজমার একজন, মাজমা নাজদারি একটা এলাকা আর কি, বড় একজন মানে ইয়ে ছিলেন, বিখ্যাত আলম ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে অনেকদিন থেকেছেন, ওখানে দাস্তাদিস দিয়েছেন, তার সংস্পর্শে তিনি ইলম শিক্ষা করার জন্য তার সঙ্গে তিনি বহু সময় দান করলেন। এইভাবে তিনি ওনার মনে একটা উৎসাহ জাগলো যে এই সব কিছুর অন্যায়কে দূর করার জন্য হাতিয়ার কি, হাতিয়ার দরকার আছে কিনা। একদিন তার শেখ আবদুল্লাহ বিন ইব্রাহিম নাজদি তাকে ডেকে বললেন যে তোমাকে আজকে আমি এই মাজমাকে জয় করার জন্য যে অস্ত্র সঞ্চয় করেছি, তৈরি করেছি, বা আরবকে বা এই সমস্ত আরবদেরকে মানে এখানে জয়লাভ করার জন্য যে অস্ত্র তৈরি করেছি আমি, তোমাকে আজকে দেখায় আসো। মোহাম্মদ আব্দুল্লাহ খুব আশ্চর্য হলেন, এমন কি অস্ত্র আজকে আমাকে দেখাবেন? নিয়ে গিয়ে তার বিরাট লাইব্রেরি খুলে দেখালেন যে এই যে দেখো এই সমস্ত কিতাব, এগুলি হলো আমার অস্ত্র। আজকে আমাদের কাছে কি কিতাব দেওয়া হয়, উঠিয়ে খুব কম ঘর পাওয়া যাবে যেখানে বুখারী শরীফ আছে। আলিমদের ঘরে বুখারী শরীফ খোঁজ করে পাবেন না, তাফসিরের কিতাব খোঁজ করে পাবেন না। আমি খুব আশ্চর্য হই, একজন ইমাম সে তো সাহাবা পড়েন, হেকায়েতুস সাহাবা পড়ে তুমি ওয়াজ করো, যার মধ্যে মিথ্যা জাল জুড়াল তুফালতু সব গল্প গুজব এগুলি ওয়াজ করো তুমি, এবং তার ওয়াজে মানুষ বড় মোহিত হয়ে যায়। কিসা কাহিনীর গল্পের মাশাআল্লাহ, কোরআন হাদিস আমরা আজকে ওয়াজ করা ভুলিয়ে গেছি। তিনি সেই কিতাবগুলি দেখে বড় খুশি হলেন এবং পরবর্তীতে তিনি মানে হাদিস চর্চা করার জন্য মোহাম্মদ হায়াত সিন্দি 1165 হিজরিতে যার মৃত্যু, তার কাছে তিনি এই শেখ আব্দুল্লাহ বিন ইব্রাহিমের তার ওস্তাদের মাধ্যমে তিনি সেখানে গিয়ে হাদিস চর্চা শুরু করলেন। এরপরে ওইখানে অনেকদিন ধরে হাদিস পড়লেন। এরপরে তিনি আরো বড় বড় আলেমদের কাছে তিনি লেখাপড়া করলেন, সংক্ষেপে আমরা বলি। এরপরে তিনি এখানে একটা কথা আপনাদের বলে রাখি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি আমাদের ভারত উপমহাদেশের প্রসিদ্ধ এক ব্যক্তিত্ব, এই মোহাম্মদ হায়াত সিন্দি থেকে ইলমে হাদিস লেখাপড়া করে তাওহীদের শিক্ষা পেয়েছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। সর্বপ্রথম ইন্ডিয়ায় ভারত উপমহাদেশে যিনি এই কোরআন ও সুন্নার দাওয়াত আবার নতুন করে চালু করেছিলেন, যিনি এই মাজহাবিদের বিরুদ্ধে মোকাল্লিদের বিরুদ্ধে ওই বিভিন্ন তরিকা আর বিভিন্ন খেলাফাতের বিরুদ্ধে যিনি আন্দোলন উঠিয়েছিলেন। ওই একই শেখের ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ কোথায় নাজদে, ফ্যাক্টরি একটাই, ফ্যাক্টরি যেমন হবে তার প্রোডাকশন তেমনই হবে, ঠিক কিনা? আজকে আমাদের মাদ্রাসাগুলির ফ্যাক্টরি কি কি ফ্যাক্টরি? আমাদের মাদ্রাসাগুলিতে কি পড়ানো হয়, যারা পড়ান তারা কে, কি পড়ান, চিন্তার চেতনা কি, তারা নিজেরাই কি তাওহীদ বুঝেন, তারাই কি তাওহীদ শিরকের পার্থক্যটা বুঝেন, তারাই কি সুন্নত বিদাতের পার্থক্যটা বুঝেন, তারাই কি কোরআন ও সুন্নাকে নিজেকে আঁকড়ে ধরেছে মজবুত করে যে তার ফ্যাক্টরি তার যে প্রোডাকশন হবে তারা বুঝবে? কোনোভাবেই সম্ভব না, কোনোভাবে সম্ভব না। সরকারি মাদ্রাসাগুলিতে সার্টিফিকেটের জন্য ছুটতেছে, নকল করে চুরি করে ডাকাতি করে যে করেই হোক ঘুষ দিয়ে চলতেছে, প্রক্সি দিয়ে। বাকি কম মাদ্রাসাগুলিতে শুধু মাঝহাবের ছাড়া আর কিছু করা হয় না, একটা মাঝহাবকে চাপাই দেওয়া হয়েছে তাকলিফ মোকাবিল সবাই, এখান থেকে কি প্রোডাকশন হবে? কোরআন ও সুন্নাহকে পড়ার বুঝার কোনো সুযোগই নেই, পদগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এর আগে আপনাদের বলেছিলাম যে খানকাশালীরা যারা মালিক, কবরপন্থী যারা, বুজরুকপন্থী যারা, ওয়ালিদ যারা নাম দিয়ে ব্যবসা করছে ধর্মের নামে, এরা তো ফানাফি শেখ, হুজুরের কিবলা যা বলবেন তাই। তাহলে ওদের আর কোরআন হাদিস পর্যন্ত পৌঁছার কোনো পথ থাকলো না। মাদ্রাসা আলিয়া মাদ্রাসাগুলি সার্টিফিকেট, ও এখান থেকে ওখান থেকে সিলেবাস নিয়ে কোনো মতো পাশ করো, পরীক্ষার হলেই ওই বুখারি শরীফের নোট পানির নিচে ফেলে দিয়ে আসো, বাথরুমে ফেলে দিয়ে আসো, পেশাবখানায় ফেলে আসো, পাশ করতে পারলে হলো। আর কম মাদ্রাসাগুলিতে এরা ওই মাঝহাবের চশমা চোখে লাগাই দিয়ে ওই কোরআন সুন্নাহ ওইটুকুই পড়ানো হয়, এখানে না কোনো তাওহীদের সাবজেক্ট আছে, না আকীদার কোনো সাবজেক্ট আছে, বাস এখান থেকে আমাদের এরাও বলে যে সমস্ত ওস্তাদরা পড়ান, যত বড় বলেন না আপনারা, অত বড় বড় হুজুর, সমস্ত হুজুররা নিজেরা বলেন যে আমাদের মোকাল্লে তাকলিদ করা ফরজ, যে ওস্তাদরা পড়ান তারাই মোকাল্লে। মোকাল্লেদ মানে কি জানেন? দলিল ছাড়া অন্যের কথা গ্রহণ করা, দলিল ছাড়া অন্যের কথা গ্রহণ করা, একে বলা হয় তাকলিদ, ব্যক্তি পূজা। একজন ইমামের পূজা করতে হবে, যা বলছে তাই, তিনি বলেছেন না বলেছেন এত কটুকু ইস্তাদ মানে কি, যাচাই বাছাই করা আর চলবে না। তারাও তাকলিদের এই বোঝা ঘাড়ে বইছে এবং সমস্ত ফ্যাক্টরি যত প্রোডাকশন সবার ঘাড়ে ঝুলাই দিচ্ছে ওই ওই মালা, তাকলিদের মালা। কোথেকে আসবে আপনার? কোথেকে জন্ম নিবে আপনাকে তাওহীদ বোঝানোর মানুষ? কোথেকে আসবে কোরআন বোঝানোর মানুষ? কোথেকে আসবে সুন্নত বোঝাবার মানুষ? কে করবে পার্থক্য শিরক ও বেদাতের মধ্যে? শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি জ্ঞান চর্চার জন্য মক্কায়, কোনো কোনো বর্ণনায় বলছেন মক্কায় তিনি অবস্থান করেছিলেন, তিনি মদিনা থেকে বাসরায় চললেন। বাসরায় গিয়ে শেখ মোহাম্মদ আল মাজমুহি তার কাছ থেকে হাদিস, আরবি ভাষা আর অন্যান্য কিছু তিনি লেখাপড়া করলেন। এরপরে তিনি সেখানে দাওয়াতের কাজ শুরু করলেন। শাম দেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু পয়সার অভাবে তিনি সেখানে যেতে পারেন নাই, সেখান থেকে ফিরে আসলেন। এটা হলো তার জ্ঞান চর্চার অবস্থা। দাওয়াতের কিছু আজকে আলোচনা করে আপনাদেরকে ইনশাআল্লাহ আজকের মতো শেষ করব। মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি সত্যের দাওয়াত, সত্যের আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের দাওয়াতের কাজ শুরু করলেন ছোট থেকেই। ছোট থেকেই যখন তিনি একেবারে লাইভ মানে প্রাইমারিতে পড়েন, তখন থেকেই তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যের দাওয়াত তাকে দিয়ে করাবেন, আবারও তাওহীদের সেই নূরকে সারা পৃথিবীতে এর ঝলক দেখাবেন। এই জন্য তিনি ছোট থেকেই এই বেদাতের বিরুদ্ধে বড় শক্ত, তাওহীদের জন্য তিনি পাগল পড়া। তিনি ওয়াইনাতে যখন লেখাপড়া করেন, তখন থেকেই তিনি ওই আমরুল মারুফ আর নাহিল মুনকার এই যে ফরজ আদায়টা তিনি তখন থেকে করতেন। তিনি মদিনা থেকে মোহাম্মদ হায়াত সিন্দি এবং মোহাম্মদ আব্দুল্লাহ বিন ইব্রাহিম সাইফ আর নাজদির কাছ থেকে যে তিনি শিক্ষা পেলেন, এর ফলে তিনি এই বেদাতের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়লেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে মানুষ তওয়াফ করত, চাইত ইয়া রাসূল আল্লাহ ডাকতো, আগেস না আমেদনা মদ্দেদনা, যেহেতু আব্দুল কাদের বিভিন্ন পীরের মাজারে গিয়ে করতেছে। এই সমস্ত শিরিক দেখে তিনি একদিন ওই রাসূল সাল্লামের ওইখানে তিনি দাঁড়িয়ে তার শিক্ষক হায়াত সিন্দিকে জিজ্ঞেস করতেছেন, এরা যে কাজগুলি করতেছে এগুলি কি? তিনি উত্তরে বললেন, এগুলি বাতিল, এগুলি থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র। তিনি এইটা বুঝে তিনি ওইখানে যতটুকু সম্ভব, কারণ ওইখানে কিন্তু তখন ওই বেদাতিদের অবস্থা, কোন মাজারে গিয়ে পারবেন আপনি তাওহীদের কথা বলতে? ওদের বিরুদ্ধে কিছু বলতে পারবেন? হ্যাঁ, মানুষ শত শত মরে যাচ্ছে, তাদের পোস্টমর্টমের কোনো খবরই নেই, মাছ মরে যাচ্ছে তার পোস্টমর্টমের জন্য কত বড়, সরকার বাবু বাহাদুরও খুব ব্যস্ত, খেয়াল করেন। এবং মনে রাখবেন, শিরিক, শিরকের একটা আমার লিফলেট ছিল, আপনারা পড়েছেন কিনা, শিরকের অনেকগুলি কারণের মধ্যে একটা আমি ওখানে মনে, শিরিক মানে মানব জাতির অপমাননা। এই মানবদেরকে যে আল্লাহ রাব্বুল বিবেক দান করেছে, বিবেকের সঙ্গে এই বিবেক অপমান করা, কিভাবে একটা জলপদার্থ, একটা মৃত্যু, একটা গাছ, একটা পাথর আমার উপরে হতে পারে, যাকে আমি মারতে পারি, কাটতে পারি, ধরতে পারি, বা যা ইচ্ছা করতে, সে আমার আল্লাহ হতে পারে, সে আমার ভালো মন্দের ভাগ্য নির্ণয় করতে পারে, আমি তার ভাগ্যে ভালো মন্দ করতে পারি, সে আমার কিভাবে করে, মানুষ বিবেক কোথায়? এবং মনে রাখবেন, যখন মানুষ শিরিক করতে জানবে, যারা শিরিক করে তাদেরকে খুব সহজেই মানে বানা যায়, আপনার ভেড়া বানা যায়, এদেরকে যা ইচ্ছা তাই করাতে পারেন। যারা মুশরিক, যারা শিরিক করে, এদেরকে দিয়ে যা ইচ্ছা তাই করতে পারেন, কোনোটাই অসম্ভব কিছু নেই। কিন্তু তাওহীদ যখন মানুষের অন্তরে জাগবে, তখন সে কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে না। শিরকি অন্তরে হযরত উমার নিজের মেয়েকে হত্যা করেছিলেন, কিন্তু যখন তাওহীদ পেয়েছেন, তখন অন্যের মেয়েদের কান্নার পেটের ক্ষুধা মিটিয়ে কান্না নিভিয়ে তিনি রাত্রে ঘুমাইছেন, তার আগে ঘুমান নাই। যেই মানুষ নিজের মেয়েকে হত্যা করলো, কারণ সে শিরিক করে, শিরক মুশরিকের মধ্যে ভালো মন্দ পার্থক্যের বিবেক থাকে না, কিন্তু যখন তাওহীদ হয়, তখন শুধু নিজের মেয়ে না তিনি পৃথিবীর সমস্ত মানুষের জন্য কি বন্ধ হয়ে যেতে পারে? যে বাবার কাছে মেয়ে রেহাই পায় না, সেই ব্যক্তির কাছে একটা চতুষ্পদ জন্তু কি পাই, দয়া পেয়ে যায়। এটাই হলো তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্য। তিনি এই শিরক ও বেদাতের বিরুদ্ধে সোচ্চার, ভয় ভীতিহীন অবস্থায় তিনি বিভিন্নভাবে এই তাওহীদের দাওয়াত করতে গিয়ে বিভিন্ন ধরনের কষ্টে তিনি এবং বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতনে তিনি পতিত হন। তিনি বাসরায় যখন ছিলেন, ওইখানে বাসরাতে তো এর আগে আপনাদের বলেছি ইরাক সবচাইতে শিরকের বড় আখড়া, বাসরাতে সবচেয়ে বড় আখড়া হলো শিরকের। এক গ্রুপ তো ওখানে গিয়ে হজ করে, হাসান হোসেনের কবর তো অভাব নেই, ওইখানে তো কৃত্রিম কবর, ওইখানে বড় পীর আব্দুল কাদের জিলানির কবর, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর কবর, আরো কত ইমাম আইম্মার বহুজনের কবর, কতজনের নামে কত কবর। এবার আবারও বলছি, এর আগেও আপনাদের বলেছি, ইরাক ধ্বংসের কারণ দুই জুলুম, এক জুলুম আল্লাহর সাথে শিরিক, যেই শিরিককে আল্লাহ ক্ষমা করেন না, আর এক জুলুম হলো মানুষের মানুষের উপর জুলুম, যেই জুলুম আল্লাহ নিজের উপর হারাম করেছেন, বান্দাদের মধ্যে হারাম করে দিয়েছেন। এই দুই জুলুম যখন একইবারে আকাশ থেকে পৃথিবী থেকে মাটি থেকে আকাশ পর্যন্ত উঠে গিয়েছিল, পৌঁছে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোন মুসলমানের হাতে না কাফিরের হাতে এদেরকে ধ্বংস করতেছে, এটা হবে, এটাই আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনের এটাই নিয়ম, আল্লাহ রাব্বুল আলামিনের এটাই নিয়ম। কাজেই কাউকে দোষে লাভ নেই, নিজেকে দোষানো উচিত যে আমি কোথায় আছি, আমি কোন জায়গায় অবস্থানে আছি। মাহমুদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ যখন বাসরাতে তিনি তাওহীদের দাওয়াত শুরু করলেন, সেইখানে যখন মানুষকে শিরক থেকে বারণ করলেন, তাওহীদকে আহ্বান করলেন, সেখানকার মানুষরা তার উপরে এমনভাবে নির্যাতন করলেন, ঠিক দুপুরবেলা কঠিন অবস্থায় তাকে সেখান থেকে জোরপূর্বক ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, হত্যার মতো অন্যায় তার বিরুদ্ধে কি করা হলো, হুমকি দেওয়া হলো। তিনি সেখান থেকে জুবাইর জুবাইর বিন আওয়াম তার নামে ওইখানে মানে একটা বড় গ্রাম ছিল বাসরাতে, বাসরার নিকটে আর কি, তিনি সেইখানে দুপুরবেলা প্রচন্ড গরমের সময় সেখান বাসরা থেকে ওই জুবাইরের দিকে বের হয়ে গেলেন, তৃষ্ণায় কলিজা ফেটে যায়, জীবন বের হবে এমন এক অবস্থা মাহমুদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। আবু হামাইদান বলে এক মানুষ ওই রাস্তায় তার একটা সাথে গাধাও ছিল, তিনি তাকে পানি পান করিয়ে তার গাধার উপরে তাকে আরোহণ করিয়ে তিনি জুবাইর পর্যন্ত তাকে পৌঁছে দেন। এখান থেকে তিনি ফিরে আসলেন নিজ দেশে নাজদে। হোরাইমালা এখানে বেদাত এর বিরুদ্ধে এবং তাওহীদ প্রতিষ্ঠার জন্য তিনি মানুষের মধ্যে তখন চুরি ডাকাতি হানাহানি মারামারি আপোষে ঝগড়া ফাসাদ, তিনি মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়া শুরু করলেন, এদেরকে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন এবং একমাত্র ইবাদত আল্লাহর জন্য এই কথাটা শেখাতে লাগলেন এবং আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে আবার যেই লা ইলাহাল্লাহর পতাকা ধুলিত মাটির সঙ্গে মিশে গিয়েছিল তাকে আবারও তিনি উঠাবের জন্য তার সমস্ত তার প্রচেষ্টা তিনি চালু করে শুরু করলেন। এক পর্যায়ে এই বাদুরা যাযাবর যারা গ্রাম্য যারা আরব গ্রামে যারা থাকে এর আপোষের মধ্যে চুরি ডাকাতি এই করত, আর দিনের কাজ ছিল বিভিন্ন কবর টবরের পূজা করা, এখানে গিয়ে বিভিন্ন অশিলা মাঙ্গা করা ও করা, এদেরকে তিনি টার্গেট করলেন এবং তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন এক পর্যায়ে। তবে একটা কথা মনে রাখতে হবে, তাওহীদের দাওয়াত কিন্তু এত সহজ না, আজও বাংলার মাটিতে তাওহীদের জনতার মাঠ ঠিক না, শতকরা কয়জন মুসলমান কমে গেছেন আপনারা নাকি, কমতেই থাকবেন, তাওহীদ এটা হলো মুসলমান নামধারী সত্যিকারের তাওহীদের আলোকে মুসলমানের হিসাব খোঁজ করে খুব কমই পাওয়া যাবে হয়তো। তাওহীদের দাওয়াত দেওয়া যে সহজ না এটা প্রতিটি নবী রাসূলদের জীবনী পড়লেই পাওয়া যাবে। কাজী যখনই আপনি সত্যিকারে তাওহীদ যাকে বলে আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে এই পৃথিবীর বুকে যে কোনো প্রান্তে আপনি দাওয়াত করতে যাবেন, এখানে আপনাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা স্বাগতম কেউ জানাবে না, আপনাকে কাটা খেতেই হবে, মার খেতেই হবে, লাঞ্ছনা গঞ্চনা খেতেই হবে, আপনাকে বিভিন্ন উপাধি দিবেই। গত সপ্তাহে যে আমরা আলোচনা করেছিলাম সত্যের বিরুদ্ধে অপপ্রচার, ক্যাসেটটা দুঃখজনক হয় নাই, ইনশাআল্লাহ মাসিক প্রোগ্রাম আলোচনা আবার হবে সত্যের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার সর্বযুগে এবং আজও হচ্ছে এটা আমাদের জানা দরকার। তিনি ধৈর্য ধারণ করে কষ্ট সহ্য করে হাসি মুখে সমস্ত কষ্টকে মেনে নিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করলেন, মানুষকে একমাত্র আল্লাহ ইবাদতের দিকে আহ্বান শুরু করলেন, মানুষকে কবর জিয়ারত সুন্নতি তরিকায় শিখাবানো শুরু করলেন। এটা আশ্চর্যের কথা, কবর জিয়ারতের সুন্নত তরিকা আজ আমরাও জানি না, ভুলে গেছি, ভুলিয়েছি বরং ভুলিয়েছি। আমার একটা ক্যাসেট আপনারা নেবেন, আমি অনুরোধ অনেকবার করেছি, কবর ও তার জিয়ারত, কবর কেন্দ্রিক যতগুলি কাজ আল্লাহ নবী হারাম করে দিয়েছেন সবগুলি আজ জিন্দা রেখেছে আমাদের হুজুর অনেকেরাম কেবলা শরীফরা, যতগুলি 14-15টা আমি ওখানে জিকির করেছি, উল্লেখ করেছি। এবং কবর জিয়ারত একটা বইও আমার লেখা হয়েছে, হয়তো এখনো ছাপে নাই, ছাপবে। যতগুলি কাজকে হারাম করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত কাজগুলি আমাদের কবরে কেন্দ্রিক এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা ধর্ম ব্যবসায়ীরা জিন্দা করে রেখেছে। যে সমস্ত কাজ করলে কবরে এবার ওই সব পৌঁছবে মৃত্যুর কাছে, মাইয়াতের কাছে, সমস্তগুলিকে বন্ধ করে দিয়ে যতগুলি মানে মানে বেদাতি সবগুলিকে চালু রেখেছে। কবর জিয়ারতের সুন্নতি তরিকাকে একেবারে উড়াই দিয়ে বেদাত এবং শিরকি কবর জিয়ারতের তরিকা চালু করে রেখেছে। কাজে সুন্নতি তরিকার যে কবর জিয়ারত, মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যখন মানুষকে শেখাতে শুরু করলেন, এক আশ্চর্য ব্যাপার, একই নতুন। আজও আমাদের ভুল করে কেউ কি একা একে গিয়ে বাবার কবর জিয়ারত করে? ইচ্ছা করে তবে পীর বাবার কবর ইচ্ছা করে জিয়ারত করতে যায়। কোন কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ? স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাওয়া যেখানে জায়েজ না, যেতে হলে মদিনার নবী মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে যেতে হবে। আর আমাদের পুরো হাজি সাহেবরা উমরা করতে আর সব জন্যই তো এসেছি, যে রওজা শরীফ ছিল মসজিদের অংশ সেই রওজা হয়ে গেল রাসূলের কবর যাদের কাছে। রওজা বলতে কি বুঝি আমরা? রাসূলের কবর বুঝি না, রওজা তো মসজিদের অংশ, সাদা কার্পেট বিছানো যারা দেখেছেন, রওজা বলতে কেউ মসজিদের অংশকে জানি আছে? রাসূলের কবরকেই রওজা জানি আছে। কি শিখেছি আমরা? শবে বরাতে দয়াজ দাহাম নাকি দিন আছে, লাইলাতুল কাদারে, লাইলাতুল কাদারে জুমাতুল বেদায় শুক্রবারে অমুকরে তমুকরে যতগুলি বেদাতি এবং জাল এর প্রয়োজনে জাল হারিস বানাইতে হলে বানাইছে। হুজুরকে ডেকে ভাড়া করে গোটা কবরস্থান ঘেরে দিন নির্ণয় করে মুখ করে তুমুক করে এতবার মুখটা পড়ো, মুখটা তুমুকটা করো, এ করো ও করো, কত কিছু হুজুররা ফাং ফুং, আর এর জন্যে পেটের পেটের ব্যবসায়ীরা অনেক কিছু তৈরি করে, কুল খানের নামে, ফাতে খানের নামে কত কিছু, কোরআন খানে কত কিছু চালু করে রাখছে। সুন্নত জিয়ারত থেকে আমাদেরকে ভুলিয়ে দিয়ে যে জিজ্ঞেস করেন শতকরা 5টা মানুষ খোঁজ করে পাবেন না যে কবর জিয়ারতের দোয়াটা কি জানে, আর হুজুররা জানাইছে কোনদিন শিক্ষা দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবর জিয়ারত করতেন না? করতেন, কতবার অগন্তি। মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবসময় কবর জিয়ারত করতেন, প্রায় কবর জিয়ারত করতেন। যদি সবাই মিলেই কবর জিয়ারতের নিয়ম হতো আর রাসূল কবর স্থানে হাজির হয়েছে, মদিনার কোন নারী পুরুষ বাচ্চা কেউ থাকতো ঘরে না? সবাই হাজির হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবাই কাছে বলতেন নাকি, চলেন আমার মার কবরটা জিয়ারত করে আসি, এই হাত দিয়ে নেন। হ্যাঁ, কোত্থেকে আসলো এগুলি? এটা তো বেদাতি কবর জিয়ারত, আর একটা হলো বাবার কবরে গিয়ে বাবার ডাকা, ওটা তো হলো শিরকি জিয়ারত। এই দুটোই তো আমরা জানি, সুন্নতি জিয়ারতের তরিকা হুজুরই জানেন না, হুজুরে কেবলা, আর জানলে তো হুজুরের ভাত বন্ধ হয়ে যাবে, পেট চলবে না, বিনা ব্যবসার বিনা বিনা লাইসেন্সের বিনা ট্যাক্সের ব্যবসাই চলবে না বিনা পুঁজির। এইগুলি হল আমাদের অবস্থা। একই অবস্থা শেখ মাহমুদ আব্দুল ওয়াহাব, তিনি যখন এই কবরের বিরুদ্ধে মানে কবর ভাঙ, এই পাকা কবর ভাঙতে হবে, তখন আমাদের দেশের এই সুফি শয়তানরা, এই কবর পূজারীরা তখনই না তাকে ওহাবি নাম দিয়ে, এবং এর ইতিহাস আপনাদের পরে জানাবো ইনশাআল্লাহ, তিনি তাদেরকে শিখাতে লাগলেন যে কবর জিয়ারতের সুন্নতি তরিকা কি। এক পর্যায়ে তার নিজের বাবা সুলাইমান তার সঙ্গ দিতে পারলেন না। কি আজকে আপনি তাওহীদের কথা বললে আপনার বাবার সঙ্গে থাকবে? থাকবে না। সত্যিকার তাওহীদ বুঝে বলেন দেখেন আপনার সঙ্গে থাকবে না, আপনার মা মারা গেছেন, বলেন বাবারা টেলিফোন করে, এই সমস্ত করা যাবে না, আমি এসে করবো, মানবে, জমি বিক্রি করে দেবে, তুই যদি টাকা না পারিস বাবা তাহলে আমি জমি বিক্রি করে দিলাম, বোঝাতে পারবেন? হ্যাঁ, বলবে ওই যে তাদের কেবলা হুজুররা শিখি রাখছে ওয়াহাবি, আপনাকে বলে দিবে তুমি ওয়াহাবি হয়ে গেছো বাবা। এই জন্য প্রত্যেকটা হুজুরে কেবলা তার মরিদ যখন সৌদি আরবে আসে, বড় করে সাবধান করে, খবরদার ওহাবি হবে না। ওহাবি কি? ওহাবি হলো ওরাই যারা সুন্নতের শিক্ষা দেয়। কাজে সুন্নত শিখবে না, আমরা বেদাত কেমন খানি গেলে তো সুন্নত শিখলে আমার বেদাত গুণ পাক হয়ে যাবে, বেদাত সব ছেড়ে দিয়ে আমার ভাব বন্ধ হবে। এই জন্যই তো, অন্য কি কারণ আছে? মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে গিয়ে সত্যকে সত্য প্রচার করতে পারে নাই দুনিয়ার লোভে। যেই পথে বাবা ওই পথেই ছেলে, ওই পথ ধরে নিয়েছে, কারণ জানে এই পথ যদি না ধরি তাহলে আমার রেহাই নেই। দুনিয়ার স্বার্থে, পেটের স্বার্থে, নেতৃত্বের স্বার্থে তাকে সর্বদিক থেকে সবাই বিভিন্ন ধরনের কষ্ট, মানসিক শারীরিক বিভিন্ন ধরনের তাকে কষ্ট দিতে লাগলো। এমনকি তার বাবাও তাকে মেনে নিতে পারলেন না, যার ফলে তার দাওয়াতের কাজ খুব ধীরে। বাবাই যেখানে একমত না সেখানে কোথায় যাবে? তিনি ধৈর্য ধারণ করে খুব ধীরে স্থিরে তিনি দাওয়াতের কাজ শুরু করলেন। হরাইমালা, ওয়াইনা, দিরাইয়া, রিয়াদ, এই বিভিন্ন জায়গাতে তিনি দাওয়াতের কাজ খুব ধীরে ধীরে শুরু করলেন। সব জায়গা থেকে তার বিরুদ্ধে সোচ্চার বিরুদ্ধে স্লোগান উঠল। এরপরে 1153 তার বাবার ইন্তেকাল হল, মারা গেলেন 1740। এরপরে তিনি দাওয়াতের কাজ খুব জোরে সোরে চালু করলেন। তিনি সুন্নতের দিকে মানুষকে আহ্বান শুরু করলেন, যত প্রকার বেদাতের বিরুদ্ধে সোচ্চার এবং প্রকাশ্যে তিনি বলা শুরু করলেন। যার ফলে একটা জিনিস আছে, অনেক সময় ওই মিষ্টি মিষ্টি বললে অনেক সময় কাজ হয় না, একটু ডান চোট মেরে দিলে কিরে চোটটা খেলাম কেন, ঠিক কিনা? জং ধরা এই মানুষগুলিকে যখন খুব শক্ত করে বলা শুরু করলেন প্রকাশ্যে মানুষের কাছে, কিছু মানুষ তো নিঃসন্দেহে তারা বুঝে, কারণ সাধারণ মানুষের কিন্তু ঠিক আছে, এরা এরাকে বোঝারে কিন্তু বুঝবে। কিন্তু ওই যে ব্যবসায়ীরা, ওরা জানে যে বুঝে নিলে তো আমাদের এই ব্যবসা চলবে না, আমাদের গুম্মর ফাঁক হয়ে যাবে, আমরা যে কি এটা তো বোঝাই যাবে, তারপর আমাদের তো সব লাঠি মারবে। যারা প্রণাম করতো ওরা এসে লাঠি মারবে আমাদেরকে, যারা টাকা দিত ওরা আমাদের টাকা নিয়ে চলে যাবে। এটা ভালো করে জানে। যাই হোক, শেখ মাহমুদ বিন আবদুল্লাহ তিনি দাওয়াতের কাজ করলে হরাইমালার কিছু লোক তার সাথে আসলেন এবং তাকে সহযোগিতা করা শুরু করলেন এবং তার দর্শ তাদৃশে তারা উপস্থিত হলেন। সেই সময় তিনি দেখলেন যে শুধু আমি পড়লাম এটাই হবে না, কিছু বইপত্র লিখতে হবে। সেই সময় তিনি লিখলেন কিতাবুত তাওহীদ, কিতাবুত তাওহীদ। এবং এই কিতাবুত তাওহীদ আমাদের দেশের বড় বড় চাদরাল পীর হুজুর যারা বলে কিতাবুত তাওহীদ পড়লে মানুষ কাফের হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ, এই তো ওহাবি বলবে না তো কি বলবে? স্বয়ং যিনি শুনেছেন তিনি আমাকে বর্ণনা করেছেন, কিতাবুত তাওহীদ একটা কিতাব রয়েছে, মাহমুদ বিন আবদুল্লাহ নাজদীর লেখা, পীরে কিবলা আটরসি তার মুরিদদেরকে মিরপুরে বিরাট আলোচনায় সাবধান বাণী করে দিচ্ছেন, খবরদার এই কিতাব তোমরা কেউ পড়বে না, যদি পড়ো তাহলে কাফের হয়ে যাবে। তা আমি শুনে বললাম স্বাভাবিক, ব্যবসায়ী তার ব্যবসার কখনই বন্ধ হয়ে যাক চাই না, চাই হ্যাঁ চাই না, কারণ এই কিতাবের তুমি যদি কোনো মুরিদ পড়ে নাই তাহলে তিনি যে কাফের এর মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। মরিদ কাফের না হয়ে পীর কাফের হয়ে যাবে এই ভয়ে মরিদদেরকে বাধা দেওয়াটাই স্বাভাবিক, না স্বাভাবিক? এবং কোন পীর তার যদি মরিদ আমি আহ্বান জানাই, তার কোনো মরিদ থাকে, তাহলে এই কিতাবটা পড়ে নিজেই বিবেচনা করে দেখো কে কাফের হবে, মরিদ না পীর না যিনি লেখক তিনি কে হবে, কোন সন্দেহ নেই। আজকের মতো আপনি আপনাদের কাছে আমি এখানে আলোচনা শেষ করতে চাই, ইনশাআল্লাহ পরবর্তীতে ধারাবাহিক আলোচনা রাখতে চাই। মোট কথা সংক্ষিপ্ত ভাবে এটুকু আমরা আজকে জানলাম যে শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ শেখুল ইসলাম 1115 হিজরিতে জন্মগ্রহণ করে ওয়াইনাতে। তিনি যে তাওহীদের পতাকা বা তাওহীদের আলো নিভিয়ে গেছিল বলা যেতে পারে, এই আলোকে আবার জ্বালাবের জন্য আল্লাহ রাব্বুল তাকে পাঠিয়েছিলেন এবং তিনি কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করে সালফে সালেহীনদের বুঝে তিনি ইমামদের আগের যারা ইমাম, আগের যারা কিতাব সমস্ত লেখাপড়া করে তিনি মানুষকে আবারও তাওহীদের আহ্বান করেছেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী জানবো যে আবারও যে এই জাজিরাতুল আরাবে যেটা তাওহীদের ভূমি, শিরকের ভূমিতে পরিণত হয়েছিল, বেদাতের ভূমি, সেখানে আবারও কিভাবে তিনি সম্ভব হলো সেখানে তাওহীদ প্রতিষ্ঠা করার, এবং এই তাওহীদ প্রতিষ্ঠার ফলে যেখানে একটা ইসলামের রাষ্ট্র পরবর্তীতে পর্যন্ত সেটা রূপ ধারণ করতে রূপ লাভ করতে পেরেছিল। এবং আমরা বারবার বলি যে দ্বীনের মূল তাওহীদ। তাওহীদ প্রতিষ্ঠা করলে যদি আপনি ভিত দিতে পারেন একটা বাড়ির, ঘরের ভিত হলে ঘর হবে ইনশাআল্লাহ, কিন্তু ভিত ছাড়াই যদি উপর থেকে ঘর বানাতে চান সম্ভব হবে না। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে শেখ মাহমুদ আবদুল্লাহ হাব তার জীবনী ভালো করে আরো পড়ার জন্য, জানার জন্য, এবং তার নামে যে ওয়াহাবি নামের অপপ্রচার কেন করেছে সেই ইতিহাস আপনাদের ইনশাআল্লাহ জানাবো ধারাবাহিক আলোচনাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যের সাথে থাকার তৌফিক দান করেন, যার সঙ্গে থাকুক, সত্য যেখানে থাকবে সেখানে আমরা থাকব, কি তাওহীদ যেখানে আছে আমরা আছি, সুন্নাহ যেখানে আছে আমরা আছি, শিরক যেখানে আমরা নেই, বিদআত যেখানে আমরা নেই, সত্য যাদের সঙ্গে নেই তাদের সঙ্গে আমরা নেই, সে যেই হোক। এজন্য আজকে ইসলামের লেবাস পরে তাওহীদের নামে শিরকের ব্যবসা হচ্ছে, তখনই বুঝবেন যদি আপনি কোরআন ও সুন্নাহ পড়েন। সুন্নতের জায়গায় বেদাতের প্রচার প্রসার করে তারা সুন্নি দল হয়ে বসে আছে, তখনই বুঝবেন যখন আপনি কোরআন ও হাদিস পড়বেন। এজন্য মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, একমাত্র তার ইবাদত, এটাকে বলা হয় তাওহীদ, সেটা উলুহিয়াতই হোক, রুবিয়াতই হোক, আসমা সিফাতই হোক, এটাকে আমাদের অনুধাবন করতে হবে, বুঝতে হবে এবং এর সাথেই থাকতে হবে। আমরা সাধারণ মানুষ যখন স্বাভাবিক, এটা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে সত্যের বিরুদ্ধে অপপ্রচারের এমন অপপ্রচার হয়েছে যে সাধারণ মানুষ আর ওই অপপ্রচারের ফলে তাদের কাছে শিরকটা যে তাওহীদ হয়ে গেছে, আর তাওহীদটা শিরক হয়েছে, সুন্নতটা বেদাত হয়েছে, বেদাতটা যে সুন্নত হয়ে গেছে, এটাকে আর নতুন করে বিবেচনা করার এদের আর কোন অবস্থায় নেই। খালাস, সত্যবাদীরা তাদের কাছে গেলে আচ্ছা আচ্ছা ওই তো হুজুর বলছেন, ঠিক আছে, না 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 না। এই জন্যে আবার আমাদের বিবেচনা করার প্রয়োজন। যারা হাত ছানি দিয়ে ডাকতেছে জান্নাতের পথের নাম দিয়ে জাহান্নামের দিকে, যারা তাওহীদের নাম দিয়ে শিরকের দিকে ডাকতেছে, যারা বেদাতের নাম দিয়ে এই সুন্নতের নাম দিয়ে বেদাতের দিকে আহ্বান করছে, লেবাস পোশাক দাড়ি টুপি মাশাআল্লাহ খুব ভালোই আছে, এদেরকে চিহ্নিত করা দরকার। এরা সত্যিকারে কিসের আহ্বান করতেছে, এরা কেন করতেছে, এটা সত্যিকারে সত্যিকারে আল্লাহর সঙ্গে পরিচয় করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, না হুজুরদের সন্তুষ্টির জন্য, হুজুরের কেবলার জন্য। এটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আজকের রাত্রের কষ্ট আমাদের সার্থক হবে, এবং এই জানাটুক নিজে যদি বুঝি তাহলে আমার ভাইকে বোঝাই, আমার বোনকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার বাবাকে, মাকে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারে দিন বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিনের বুঝে আমল করে এবং দাওয়াত ও তাবলীগ করার তৌফিক দান করেন, আমিন। এবং দিনের মূল আবার আপনাদের বলছি তাওহীদ ও সুন্নাহ, তাওহীদ সুন্নাহ দিন, শিরক ও বেদাত কুফরি এবং বেঈমানি, তাওহীদ ও সুন্নাহ মিলে হলো পুরো দিন, আর শিরক ও বেদাত মিলে হলো দিনের পরিপূর্ণ সম্পূর্ণ উল্টো। কাজেই আমি সুন্নত করছি না বেদাত করছি, আমি তাওহীদে আছি না শিরকে আছি, কারণ শিরকে থাকলে কুফরি বেঈমানি জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, বেদাতে থাকলে আর কোনোভাবে দিনে থাকার তার প্রশ্ন ওঠে না। কাজেই আপনাকে যদি তাওহীদ ও সুন্নাহ একত্রিত করে থাকতে পারেন তাহলে আপনি দিনে আছেন, জান্নাতের পথে আছেন। আর যদি এর উল্টো শিরক ও সুন্নত বেদাত হয়ে যায় তাহলে বুঝতে হবে আর আমার দিনের মধ্যে কোনো আমার অবস্থান নেই, এটা অত্যন্ত জরুরি জিনিস, এটা আমাদের জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরু আল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো প্রশ্ন আছে আপনাদের? নিঃসন্দেহে প্রতিযুগে রাসূলের ভবিষ্যৎবাণী যে আমার উম্মতের একটা ছোট্ট দল হাকের উপর প্রতিষ্ঠিত থাকবে, এদেরকে অনেকেই বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে কিন্তু পারবে না, কেমন পর্যন্ত তারা প্রতিষ্ঠিত থাকবে। কথা হচ্ছে যে এই দলটা সারা দুনিয়ার সব জায়গায় থাকতে পারবেন কথা না, কোন এক জায়গাতে থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। এই তৌহিদের বহু মানুষ বহু জায়গাতেই ছিল এবং ছিল এমন কথা না, অনেক জায়গাতেই বিভিন্ন ভাবে। যেরকম শেখ মাহমুদ আব্দুল্লাহ হাব জিজ্ঞেস করলেন তার ওস্তাদকে যে এই কবরের পাশে যা হচ্ছে এটা কি ঠিক বলেন না বাতিল কাজ করতেছে, তাহলে উনি তো আছেন ওইখানে না, নাই ওই হকের দল তিনি একজন। এবং মনে রাখবেন, আপনাদেরকে একটা কথা মনে রাখবেন যে জামাত বলতে দল বলতে হককে বোঝাই, বহু সংখ্যাকে বোঝাই না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তুমি যদি একাই সত্যের উপর প্রতিষ্ঠিত হও তুমিই জামাত। আমার সময় জামাত বলতে বুঝি দল, মানে বড় একটা দল না। কোরআন ও সুন্নাহ সঠিক মানলে আল্লাহ কিয়ামতে পৃথিবীর বুকে যদি একজন থাকে সেটাই দল, সেটাই জামাত। হযরত ইব্রাহিম খলিলকে আল্লাহ রাব্বুল আলামিন মিল্লাত বলে আখ্যায়িত করেছেন, জামাত থেকে তো মিল্লাত আরো বড়, একজন মানুষ মিল্লাত কেমনে হয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ওয়ালাউ কুনতা ওয়াহিদা, তুমি যদি একাই হও সারা পৃথিবী একদিকে তুমি একাই হকের উপরে তুমি জামাত, আর ওরা সবাই বেজামাত, ওরাই জামাত থেকে। জামাত মানে না যে বড় একটা দল ওখানে গিয়ে ঢুকে গেলাম জামাত হয়ে দলবদ্ধ হয়ে গেলে জামাত বলে না, সত্যের উপরে প্রতিষ্ঠিত যারা সেটাই হলো জামাত। আর সেই জামাতই বদ্ধ আল্লাহ নবী হতে বলেছেন, সেই দলের তুরন্ত ভুক্ত হতে বলেছেন। বুঝে আসছে? কাজে জামাতের ব্যাখ্যা আমরা এরকম না বুঝি যে দল বড় হলে এটা জামাত হয়ে গেল, কিছু লোক এক জায়গায় ওটাই জামাত না, একে জামাত বলে না। যেই জামাতের কথা ইসলামে বলা হয়েছে, যেই দলের কথা বলা হয়েছে যে কেমন পর্যন্ত থাকবে, সেটা হলো যারা হকের উপর প্রতিষ্ঠিত। আমার উম্মতের একটা দল গোত্র জামাত এরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, রহমান খাদ আলহম, এদেরকে যারা অপদস্থ করতে চাইবে, এদের ক্ষতিগ্রস্ত করতে চাইবে, এদের কোনো ক্ষতি করতে পারবে না, এরা থাকবেই সত্য। এটাই ইতিহাস প্রমাণ করে এর উত্থান পতন হবে কিন্তু মিটে যাবে না, মিটে যাবে না, উত্থান হবে পতন হবে থাকবে, একসময় শক্তি সঞ্চারিত হবে একসময় ডুবে যাবে, এই ক্ষীণ হবে কিন্তু নিভিয়ে যাবে না, কেমন পর্যন্ত তো থাকবে। এজন্যে মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ যে দাওয়াত তিনি শুরু, একজন আল্লাহ মানুষ ছিলেন এমন কথা না। এবং মনে রাখবেন যে এই লোকগুলি কি একাই জায়গায় থাকতে হবে, আমরা বলতে আপনি বলতে চাচ্ছেন যে কথাটা, প্রশ্নটা এই জন্যই যে এরকম একটা দল একটা জায়গায় থাকতে দেখতে চাই না, ব্যক্তি ওই ব্যক্তি যারা হকের উপরে তারাই এই দল, সে পূর্ব পশ্চিমে আর দক্ষিণে উত্তর যেখানেই থাকুক না কেন তারা এবং আল হক, তবে এরা সংখ্যায় কম হবে, তারা সংখ্যায় সবসময় কম হবে। আজও আপনি সত্যিকারে কোরআন সুন্নাকে বুঝনিওয়ালা তৌহিদ ও শিরকের মা তৌহিদ ও সুন্নতের মানমান্ডে সত্যিকারে যারা মাননেওয়ালা বুঝনিওয়ালা আর দল খোঁজ করে খুব কম পাবেন, স্বার্থান্বেষীদের দলের অভাব নেই, কিন্তু সত্যিকারে এখানে অত্যন্ত অভাব। আজও এর সংখ্যা বড় কম, আজও একে এইভাবে জানেওয়ালা অনেক কম, বুঝনিওয়ালা কম, দাওয়াত দেনওয়ালা কম। তো এই জন্যে এই থাকবে এই সত্য এবং থাকবে এর মানে হক, মানে দল বলতে বুঝে নেবেন না যে মানে নাম একটা থাকতে হবে। আল্লাহ জাহিন আল্লাহ হক বলেন যে অমুক নাম অমুক তমুক, এখন নাম তো হলো হিজবুল্লাহ আল্লাহর দল, কিন্তু যদি কাজগুলি হয় হিজবুল শয়তানের তো কি করবেন, হলো এমন না। এই জন্যে কোরআন সুন্নার এই হকের উপরে যারা থাকবে সে ব্যক্তি যেখানে থাক পৃথিবীর যেকোনো প্রান্তে থাক এরা নিভিয়ে যাবে না, এরা থাকবে এরা। জি, মৃত্যুকে কেন্দ্র করে পৃথিবীতে যত বেদাত ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ীরা চালু করতে পেরেছেন ওগুলি পারে নাই, কারণ মৃত্যু একটা স্পর্শকাতর ব্যাপার, ওই মুহূর্তে মানুষ সেন্সিটিভ, মানুষের কোনো আয় থাকে না, যে যেটা বলে ওটাই করে, যে যেটা পদ্ধতি দেয় ওটাই করে। কাজে একে কেন্দ্র করে যত বেদাত ইসলামের আরো তো মশালা আছে, ঠিক আছে না, বিভিন্ন বিষয় আছে দিক আছে, একে কেন্দ্র করে যত বেদাত চালু হয়েছে অন্য কোথাও চালু হয় নাই, ঠিক আছে। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কিতাবুল জানাইজ এর মধ্যে তিনি প্রায় 250 মতো বেদাত উল্লেখ করেছেন, যেখান থেকে আমাদের দেশে প্রচলিত বেদাতগুলির একটা আমি মৃত্যুকেন্দ্রিক বেদাত আমার একটা আলোচনা আছে, ক্যাসেটও মনে আছে আমাদের নিচে পাওয়া যায়। নিঃসন্দেহে এটা বেদাতের কোনো সন্দেহ নেই, কেন 40 কদম, কেন ফিরে আসতে হবে, কেন যেতে হবে, এটাকে দিন মনে করে না দিনের বাইরে কিছু মনে করে? দিন মনে করে তো করে, নিঃসন্দেহে কিছু এর মধ্যে কিছুটা উদ্দেশ্য আছে, হয় সওয়াব বা কিছু বা এটা করতে হয় বা অমুক, যেটা দিনে নাই আর দিন মনে করে করা, সেটাই তো বেদাত। বেদাত কাকে বলে? কাজের সন্দেহ এগুলি বেদাত, আর মনে কোনো সন্দেহ নেই। জি, আর কারো প্রশ্ন আছে? আমার আলোচনা থেকে এমন বোঝা গেল যে আপনি একাই থেকে যান, নাকি আপনার এই হকটা প্রচার করতে থাকতে হবে? প্রচার করলেই আপনার যারা আপনার সাথে হবে তারাই আপনার দল হয়ে গেল, সেজন্য তাদের সঙ্গে দিয়ে লাভ নেই। আপনি যদি সত্য বুঝে থাকেন, এই সত্য আরেকজনের কাছে প্রচার করেন। আমি বারবার আপনাদের বলেছি, একটা মুসলমানের তিনটা অবস্থা, স্তর, স্টেপ। সর্বপ্রথম তাকে হক জানতে হবে, কোরআন ও সহিহ হাদিসের আলোকে সালফে সালেহীনদের বুঝে বিনা শর্তে এটাকে বুঝতে হবে। এই কথাগুলো কিন্তু ভালোভাবে বুঝলাম, আমি বলতেছি আবার, কোরআন ও হাদিসকে, কোরআন ও সহিহ হাদিস জরিপ জাল বাদ্দন, কোরআন ও সহিহ হাদিসকে সালফে সালেহীন অর্থাৎ সাহাবী তাবিদের ইমামদের বুঝে বুঝতে হবে বিনা শর্তে, সরাসরি হুজুরের মাধ্যমে বলবেন তো আপনার ওখানেই শেষ করে দিব আপনাকে। শর্ত এই মুখ টুমুক আমার হুজুর বুঝলে এর শর্ত বাদ। এবার এখনকার হুজুরের না কেরাম বুঝেই বুঝে হবে না, সালাফরা মানে পূর্ব সাহাবী তাবিরা যেভাবে বুঝেছেন কোরআন হাদিস, ওরা বুঝেন নাই, বুঝেন নাই তারা, ওই বুঝটা আছে আমি আমাদের কাছে লিখা আছে, ওই বুঝটা বুঝতে হবে। এটা হলো হক জানার উপায়। দুই নম্বরে যখন আপনি সত্য জানলেন, তৃতীয় স্টেপে আপনাকে এই সত্যের আমল নিজে প্রথম করতে হবে, নিজেকে বের শুরু করতে হবে। আপনি যখন নিজে করলেন, এবার আপনি এটাকে আরেকজনের কাছে দাওয়াত করতে হবে। এই তিনটা কাজ লাজেম আপনার উপরে, হক জানা, আমল করা এবং অন্যকে দাওয়াত করা। কাজে একজন জেনেতে বসে থাকতে লাগলাম যে একজন জানে হক, উনি জামাত, কাজে বাকি কেউ যদি অংশগ্রহণ করতে চায় ওনার সে করতে হবে, ওই বড় দলের সঙ্গে না। এটাই হলো উদ্দেশ্য। বড় বড় হুজুর টুপি হুজুরদের কেউলা হুজুরের কাছে যেতে হবে না, যদি দেখেন যে না কেউ একজন সত্যের ডাক দিচ্ছে ঠিকই, এটাই তো ওই জন্য অরুণ ভর্তি, ওকেই যেতে, কারণ উনি জামাত, ওই জামাতের অরণার সঙ্গে সঙ্গবদ্ধ হতে হবে, ওই বড় বড় দলের সঙ্গে জামাতবদ্ধ হতে বলে নাই। এটাই বলতে চাচ্ছি, এর মানে না যে আপনি বসে থাকবেন একাই, একাই জামাত হলে আর দরকার নেই, না, এটা কখনোই না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একাই নিয়ে বসে থাকতেন তারা সারা পৃথিবীতে পৌঁছতো না। মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি যে সত্য বলেছিলেন যদি বসেই থাকতেন, হ্যাঁ, তাহলে তো আর এই হক প্রচার হতো না সারা পৃথিবীতে। এই এই ওয়াহাবি আন্দোলন যেটা আমাদের সারা পৃথিবী জুড়ে যাকে নাম দিয়েছে, এই ওয়াহাবি আন্দোলনের যে আলো, নতুন করে ইসলামের যে জাগরণ সারা পৃথিবীতে ছড়িয়েছে এবং আজও ছড়াচ্ছে আলহামদুলিল্লাহ। আজও যেটাকে তিনি পুনর্জীবন করেছিলেন, নতুন ভাবে জীবন দিয়েছিলেন, সেটা সারা পৃথিবীতে, আজ মদিনা ইউনিভার্সিটিতে সারা পৃথিবীর ছেলে এসে পড়তেছে। এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত তারা বুঝে সারা পৃথিবী যে যেখানে যাকে আল্লাহ হেদায়েত দিচ্ছেন সবাই না, তারা গিয়ে এই হেদায়েত প্রচার করছেন আলহামদুলিল্লাহ, এবং মানুষের কাছে বলতেছেন। হবে এইভাবে আস্তে আস্তে, আবার আসবে, উত্থান হবে, পতন হবে, যাবে আসবে, সেটা তো তার হাতে, তিনি কন্ট্রোল করেন। আমরা যদি আমাদেরটা করে যাই তাহলে চলবে ইনশাআল্লাহ। আর কারোর প্রশ্ন আছে? সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে দাওয়াত থাকলো, আর ভাইদেরকে নিয়ে আসবেন সাথে করে।